পর্ব ৮ শরীয়ত এবং নবীরা।
তোমার কি মনে আছে যে আল্লাহ ইব্রাহিমের কাছে দুটি বড় ওয়াদা করেছিলেন? প্রথমে আল্লাহ বলেছিলেন, আমি তোমাকে একটি মহান জাতি করব। আল্লাহ তার কথা রেখেছেন। ইব্রাহিমের ছেলে ইসাক, ইসাকের ছেলে ইয়াকুব, আর ইয়াকুবের ১২ ছেলের পরিবার ইসরায়েলের ১২ জাতি হয়েছিল। আল্লাহ আরো বলেছেন, দুনিয়ার সমস্ত জাতি তোমার মধ্য দিয়ে দোয়া পাবে। আল্লাহ এই অংশের ওয়াদাও রেখেছেন, এই বিশেষ কিন্তু মাঝে মধ্যে বিদ্রোহী জাতির সাথে কাজ করে আল্লাহ দুনিয়ার সমস্ত জাতিকে দেখাতে চেয়েছেন যে তিনি কি চান এবং কিভাবে গুনাহগাররা তার কাছে আসতে পারে। যখনই আল্লাহ এই জাতিকে রক্ষা করেছেন, তখন তোমাকে ও আমাকে দোয়া করবার জন্য তিনি তার পরিকল্পনাকে রক্ষা করেছেন, কারণ এই জাতির মধ্য দিয়েই নবীরা, কিতাবগুলো এবং প্রতিজ্ঞাত নাজাতদাতা আসবেন। আল্লাহর গোপন পরিকল্পনা সামনের দিকে এগোচ্ছিল। ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে আল্লাহ মুসাকে নবী হওয়ার জন্য ডাকলেন, যিনি ইব্রাহিমের বংশধর। মুসা বাইবেলের প্রথম ৫টি বই লিখেছেন। আল্লাহ ইব্রাহিমের ৩০ লক্ষ বংশধরকে ৪০০ বছরের দাসত্ব থেকে রক্ষার জন্য ব্যবহার করেছিলেন। আল্লাহ তাদেরকে দুর্গম মরুভূমির মধ্য দিয়ে দিনের বেলায় ছায়া দেবার জন্য মেঘস্তম্ভ আর রাত অগ্নিস্তম্ভ দিয়ে পরিচালনা দিয়ে দিয়েছিলেন। তার শক্তির বলে তিনি লোহিত সাগর দিয়ে তাদের পার হয়ে যাওয়ার পথ খুলে দিয়েছিলেন। বেহেস্ত থেকে রুটি এবং পাথর থেকে পানি দিয়ে তাদেরকে সিনাই পাহাড়ে নিয়ে এসেছিলেন। সেখানে পাহাড়ের তলদেশে আল্লাহ লোকদেরকে বললেন, তোমরাই আমার রাজ্য এবং পবিত্র জাতি হবে। আল্লাহ চেয়েছিলেন যেন এই জাতি পবিত্র হয়, তার জন্য আলাদা এবং অন্যান্য জাতিদের চেয়েও আলাদা। কিন্তু লোকেরা বুঝতে পারেনি পাক হওয়ার অর্থ কি। তারা নিজেদেরকে অসহায় গুনাহগার হিসেবে দেখেনি। তারা চিন্তা করেছে যে কোনো না কোনোভাবে তারা আল্লাহর দয়া পাবে। গুনাহের বিরুদ্ধে তার জ্বলন্ত ক্রোধ সম্বন্ধে শিক্ষা দিতে মাবুদ দুনিয়াতে জ্বলন্ত আগুনে ও তুরির প্রচণ্ড শব্দে নেমে আসতেন। তারপর তুর পাহাড়টা ধোঁয়ায় ঢেকে গেল, কারণ মাবুদ পাহাড়ের উপর আগুনের মধ্যে নেমে আসলে গোটা পাহাড়টা ভীষণভাবে কাঁপতে লাগল। সিংহার আওয়াজ আরো জোরে জোরে হতে লাগল। তখন মুসা আল্লাহর সঙ্গে কথা বললেন, আর আল্লাহ জোরে জোরে কথা বলে তার জবাব দিলেন। আল্লাহ আদমকে একটা নিয়ম দিয়েছিলেন, কিন্তু এই নতুন জাতিকে ১০টা দিলেন। এই জাতির সকলে ভাবল যে তারা আল্লাহর লোক হওয়ার জন্য যথেষ্ট ভালো, তাই মাবুদ তাদেরকে ১০টা শরীয়ত দিলেন। প্রথমে তুর পাহাড় থেকে বজ্রকণ্ঠে, তারপর দুটি পাথরের ফলকে। এসো আমরা সেই ১০টা শরীয়ত পড়ি। ১. আমার জায়গায় কোনো দেবতাকে দাঁড় করাবে না। ২. পূজার উদ্দেশ্যে তোমরা কোনো মূর্তি তৈরি করবে না, কারণ কেবলমাত্র আমি আল্লাহই তোমাদের মাবুদ। ৩. কোনো বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের মাবুদ আল্লাহর নাম নেবে না। ৪. বিশ্রামবার পবিত্র রাখবে এবং তা পালন করবে। ৫. পিতা মাতাকে সম্মান করে চলবে। ৬. খুন করো না। ৭. জেনা করো না। ৮. চুরি করো না। ৯. কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। ১০. অন্যের ঘর, স্ত্রী, গোলাম ও বাদী, গরু, গাধা কিংবা আরো কিছুর উপর লোভ করো না। আল্লাহ মুসাকে বললেন যে তাদের এই ১০টি আজ্ঞা নিখুঁতভাবে মানতে হবে। সেই লোক বদদোয়া প্রাপ্ত যে এই শরীয়তের কথাগুলো পালন করে না। কি মনে হয় লোকেরা এই দশটা আদেশ শোনার পর কি অনুভব করেছিল? তুমি কি মনে করো তখনও তারা চিন্তা করেছে যে তারা অনেক ভালো? তোমার অবস্থা কি? তুমি কি মনে করো যে আল্লাহর নিখুঁত রাজ্যে বাস করার জন্য তুমি যথেষ্ট ভালো? প্রথম নিয়মটা আবার পড়ো। আমার জায়গায় কোনো দেবতাকে দাঁড় করাবে না। তুমি কি সবসময় আল্লাহকে প্রথমে রাখো? যদি না রাখো, তুমি এই শরীয়ত অমান্য করেছ। পিতামাতাকে সম্মান করে চলবে। যদি তুমি কখনো পিতামাতাকে অসম্মান করো, তুমি আল্লাহর সামনে দোষী। আট নম্বরটা দেখো, চুরি করো না। তুমি যদি কোনো কিছু নিয়ে থাকো যা তোমার না বা পরীক্ষায় নকল করো, তুমি শরীয়ত ভেঙেছ। তুমি কি কখনো মিথ্যা বলেছ? তাহলে তুমি নয় নম্বরটা অমান্য করেছ। সে শরীয়তটা আমাদেরকে বলে যে যদি আমরা কারো কোনো কিছু নিই সেটাও ভুল। আল্লাহ আমাদের দিলে গুণা দেখেন। আদম ও হাওয়ার আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য কয়টি গুনাহের প্রয়োজন ছিল? মাত্র একটা। আল্লাহর সেই মান পরিবর্তিত হয়নি। যে লোক সমস্ত শরীয়ত পালন করেও মাত্র একটা বিষয়ে গুনাহ করে, সে সমস্ত শরীয়ত অমান্য করেছে বলতে হবে। আল্লাহ পাক, এবং তিনি গুনাহকে অগ্রাহ্য করেন না। কিভাবে আপনি একটি মৃত শুয়োরের সাথে একটি ঘরে থাকতে পারেন? আমাদের গুনাহ আল্লাহর কাছে ঠিক তেমনই। সেই দেহের উপরে সুগন্ধি ছড়িয়ে দিলেই রুমটা পরিষ্কার হয়ে যায় না, তাই কোনো ধরনের ধর্মীয় কাজ আমাদের দিলকে পরিষ্কার করতে পারে না। আয়না যেমন আমাদের মুখের দাগগুলোকে দেখিয়ে দেয়, আল্লাহর শরীয়তও আমাদের দিলের গুনাহ দেখিয়ে দেয়। আয়না যেমন আমার মুখ পরিষ্কার করতে পারে না, তেমনি দশটা শরীয়তও আমাদের দিল পরিষ্কার করতে পারে না। শরীয়ত পালন করলেই যে আল্লাহ মানুষকে ধার্মিক বলে গ্রহণ করবেন তা নয়, কিন্তু শরীয়তের মধ্য দিয়েই মানুষ নিজের গুনাহের বিষয়ে চেতনা লাভ করে। আমরা নিজেদেরকে যত ভালোই ভাবি না কেন, আমরা আল্লাহর সাথে বেহেস্তে থাকার জন্য যথেষ্ট ভালো নই। আমাদের নাজাত দাতা দরকার। দশটা শরীয়ত নতুন জাতিকে একটি স্বচ্ছ মান দিয়েছে যে কোনটা ঠিক বা ভুল। সেটা ভালো ছিল, কিন্তু আল্লাহর শরীয়ত খারাপ খবরও এনেছিল। এটি দেখিয়েছে যে তারা খুব বিপদে আছে। তাদের গুনাহের কারণে তারা সবাই মারা যাবে এবং আল্লাহর কাছ থেকে আলাদা হয়ে পড়বে। ভালো খবর ছিল এই যে মাবুত তখনও তাদের গুনাহ ঢাকা দেবার জন্য কিছু পশুর রক্ত গ্রহণ করছিলেন। আর তাই আল্লাহ মসীকে বললেন, একটা কোরবান গাহ তৈরি করো আর সেখানে তোমার পোড়ানো কোরবানি উৎসর্গ করো। তুমি কি দেখো যে মুসা তার হাতে মেষশাবকের মাথা ধরে আছে? তুমি কি দেখো যে লোকেরা সেই বাচ্চার দিকে হাত তুলে আছে? কারণ তারা আল্লাহতে এবং তার ক্ষমতার পদ্ধতিতে ঈমান এনেছিল। তাদের গুনাহ নিষ্পাপ মেষের বাচ্চার উপর রাখা হয়েছিল, তারপর তা কোরবান গাহে মারা হয়েছে। পতিত রক্ত মানুষের গুনাহকে ঢেকে দিত, পরে পশুর দেহ পুড়িয়ে ছাই করা হতো। ছাই এটি দেখাতো যে আল্লাহ মানুষের গুনাহের বিষয়ে কি দেখিয়েছেন। তাদেরকে ক্ষমা করা হয়েছে, কিন্তু গুনাহের থেকে ক্ষমা লাভের জন্য পশুর রক্ত উৎসর্গের এই পদ্ধতি ছিল আল্লাহ আসলে কি চান তার একটি চিত্র। পুরাতন নিয়ম অনুসারে কোরবানি বারবার হয়েছে, বছরের পর বছর ধরে, কিন্তু তা কখনো একজন ইবাদতকারীকে নিখুঁতভাবে পরিষ্কার করতে পারেনি। যদি তা হতো তাহলে কোরবানি থেমে যেত আর ইবাদতকারীরা সব সময়ের জন্য খাঁটি হয়ে যেত আর তাদের দোষী মনোভাব থাকত না। কিন্তু আসলে উল্টোটাই হয়েছে। বছরের ওই কোরবানিগুলি তাদের বছরের পর বছর গুনাহকে মনে করিয়ে দিয়েছে, কারণ পশুর রক্তের পক্ষে তাদের গুনাহ তুলে নেওয়া সম্ভব না। পশুরা আল্লাহর সুরতে তৈরি হয়নি। একটা মেষের বাচ্চার মূল্য আর একজন মানুষের মূল্য সমান হতে পারে না। তুমি একটা খেলনা গাড়ি নিয়ে গাড়ি বিক্রেতার কাছে একটা সত্যি গাড়ির মূল্য দিতে পারো না। তাই মেষের বাচ্চার রক্ত মৃত্যু এবং গুনাহের যে নিয়ম তার সর্বোচ্চ মূল্য দিতে পারে না। তার জন্য আরও ভালো কোরবানি দরকার। যেহেতু পশু কোরবানি দুনিয়ার গুনাহের দায় নিতে পারে না, তাই তারা গুনাকারীদেরকে একজনের ছবি দেখিয়েছেন যিনি তা পারেন। যখন নাজাদ্দা তার আসার সময় চলে এসেছিল, তখন মাবুদ তার নবীদেরকে সেই মসীহ রাজার বিষয়ে অনেক ভাববাণী লিখতে বলেছিলেন। এখানে কিছু পুরনো ওয়াদা দেয়া হল। একজন অবিবাহিতা সতী মেয়ে গর্ভবতী হবেন, তার একটি ছেলে হবে। হে বেতলেহেম, তোমার মধ্য থেকে আমার পক্ষে এমন একজন আসবেন যিনি হবেন ইসরায়েলের শাসনকর্তা, যার শুরু পুরনো দিন থেকে, অনন্তকাল থেকে। একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবে, একটি পুত্র আমাদের দেওয়া হবে, আর তার নাম হবে আশ্চর্য পরামর্শদাতা, শক্তিশালী আল্লাহ, শান্তির বাদশাহ। তোমাদের আল্লাহ আসবেন, এসে তোমাদের উদ্ধার করবে। তখন অন্ধদের চোখ খুলে যাবে, বধিরদের কান বন্ধ থাকবে না। তখন খোরারা হরিণের মতো লাফাবে, জবাই করতে নেয়া ভেড়ার বাচ্চার মতো তিনি মুখ খুললেন না। তারা আমার হাত ও পা বিঁধেছে। প্রতিজ্ঞাত নাজাদদাতা আসছিলেন, কিন্তু কখন এবং তিনি কে, কিভাবে এই ভাববাণীগুলো পূর্ণ হবে?